বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের একটি আদালত জেএমবির দুই সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ট্রেনে অরক্ষিত মহিলা যাত্রীদের কিভাবে পড়ুয়ারাই সুরক্ষা দিতে পারবে তারই পাঠ দিচ্ছে ভারতীয় রেলের নিরাপত্তা বাহিনী।
রয়েছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি বিশেষ পরিবেশনা।
আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যেন গিয়ে আমার পরিবারের একজন হয়ে যায়, আমার আত্মার একজন হয়ে যায়।
তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন। ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে ওই চুক্তির ভবিষ্যৎ বিপদের মুখে ঠেলে দিতে পারে পুরো বিশ্বকে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি বিষয়ে তাঁর সিদ্ধান্ত ঘোষণা করছেন। সম্প্রতি ইউরোপিয়ান কূটনীতিকরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেন সরে না যায় সে ব্যাপারে দেনদরবার করছেন। ইরান বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার খানিক আগেই প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির, যিনি ২০১৫ সালে ইরান পারমাণবিক চুক্তির অন্যতম প্রধান একজন ছিলেন। ইরান ও ৬ পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ওই চুক্তি করেন যাতে ইরান সম্মত হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে, আর বিনিময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেন, কেরি, আপনি ওই চুক্তি করে দেশের ক্ষতি করেছেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যদিও ১০ বার বলেছে ইরান চুক্তির সকল শর্তই তারা মেনে চলছে, ইউরোপিয়ান কমিশনও বলছে চুক্তি ঠিকমতোই মানা হচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে ওই চুক্তিতে অনেক খুঁত রয়েছে, এতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সিরিয়ায় ইরানের সেনা সহায়তা কিংবা ইয়েমেন বা মধ্যপ্রাচ্যের অন্যত্র ইরানের সেনা সহায়তা বা উস্কানি বন্ধের কোনো শর্ত নেই। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ টেলিফোনে কথা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উত্তর কোরিয়া এবং বাণিজ্য বিষয় প্রাধান্য পাচ্ছে এই আলোচনায়। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন প্রাথমিক আলোচনা হচ্ছে বাণিজ্য নিয়ে, তবে এর সঙ্গে উত্তর কোরিয়া সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় যোগ হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী সোম এবং মঙ্গলবার ডালিয়ান শহরের নর্থ ইস্টার্ন চাইনিজ পোর্টে শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাৎ হয়, আর তার কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের প্রসঙ্গ ঠিক হয়। চারজন নারীর অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নিউইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান। ডেমোক্রেট স্নাইডারম্যান ২০১০ সাল থেকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন। নিউইয়র্কের ম্যাগাজিন সোমবার এক নিবন্ধে চার নারী স্নাইডারম্যানের বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রেম প্রস্তাবের সময় শারীরিক নির্যাতন করেছেন এমন অভিযোগ করেছেন। স্নাইডারম্যান ওইসব অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি কারোর সঙ্গেই এ ধরনের আচরণ করেননি, তবে পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেছেন এ ধরনের অভিযোগ তাকে ওই পদে থেকে ঠিকমতো দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারে। যৌন হয়রানির বিরুদ্ধে সাম্প্রতিক সময়কার আন্দোলন মিটু এর তিনি একজন বড় সমর্থকও। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা নিকোল প্যাশিনিয়ান। সংসদে ৫৯-৪২ ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সাবেক প্রেসিডেন্ট সের্জ সার্গিয়ান প্রধানমন্ত্রী হবার পর তার বিরুদ্ধে সুশাসনের অভাব এবং দুর্নীতির অভিযোগ তুলে কয়েক সপ্তাহের বিক্ষোভের নেতৃত্ব দেন প্যাশিনিয়ান। প্যাশিনিয়ান প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর হাজার হাজার আর্মেনিয়ান রাজধানীর সেন্ট্রাল স্কোয়ারে জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি গত সপ্তাহে প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রী হওয়া ঠেকিয়ে দেন, তার ফলে বাইরে বিক্ষোভ জোরালো হয় এবং এক সপ্তাহের মধ্যেই দলটি সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে এবং বলে জাতীয় স্বার্থেই এটি করা হল। বাংলাদেশের একটি আদালত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির দুই সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে হত্যার দায়ে ওই দণ্ড দেওয়া হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল মঙ্গলবার এক রায়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় জেএমবির অপর তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 2016 সালের 23 এপ্রিল সকালে রাজশাহী শহরের শালবাগান এলাকায় বাসা থেকে বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার কিছুক্ষণ পরই অধ্যাপক সিদ্দিকীর উপর হামলা করা হয় এবং তাকে কুপিয়ে হত্যা করা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল ইসলাম এবং রাজশাহী পলিটেকনিকের ছাত্র মাসকাওয়াত হাসান সাকিব। এর মধ্যে শরীফুল পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের ছাত্র রহমতুল্লাহ, আব্দুস সাত্তার এবং রিপন। মামলায় অভিযুক্ত 8 জনের মধ্যে 3 জন পুলিশের অভিযানে এবং বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অবৈধভাবে জর্জিয়া সীমান্ত অতিক্রমের সময় 8 বাংলাদেশি সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জর্জিয়া সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে। ঢাকা থেকে জহুরুল আলমের আরও একটি রিপোর্ট।
খবরে বলা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে 1 জন জর্জিয়ার এবং 1 জন আজারবাইজানের নাগরিক রয়েছেন। তারা জর্জিয়ার সামতস্কে জাভেখেতি সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে। দেশটির চারলা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 5 বাংলাদেশিকে এবং অন্য 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ভালে সীমান্ত থেকে। অবৈধ উপায়ে সেখানে সীমান্ত অতিক্রম একটি শাস্তিযোগ্য অপরাধ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতীয় রেলের নিরাপত্তা বাহিনী আরপিএফ ছাত্রদের সামাজিক দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে। এ প্রশিক্ষণের লক্ষ্য ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষা দেয়া। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতীয় রেলের পূর্ব রেল ডিভিশনের আসানসোল বিভাগে ইতিমধ্যে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের এ ব্যাপারে বোঝানো হচ্ছে, জানিয়ে দেওয়া হচ্ছে সমাজে তাদেরও বিশেষ ভূমিকা আছে। শুধু পড়াশোনাতেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, আর তাই ট্রেনে বা স্টেশনে কোথাও মহিলা যাত্রী যদি বিপদগ্রস্ত হন তবে এগিয়ে আসতে হবে তাদেরও। বেশ কয়েকটি ধাপ বুঝিয়ে দেওয়া হচ্ছে পড়ুয়াদের। প্রথমে 182 নম্বরে ফোন করে নিরাপত্তা চাওয়া, তারপর ট্রেন ও স্টেশনে সুরক্ষা বাহিনীকে বিষয়টি সম্পর্কে অবগত করানো ও সুরক্ষার আবেদন জানানো এবং পরবর্তী পর্যায়ে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদের পথে হাঁটা। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি রেল চত্বরে মহিলাদের সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু ঘটনায় এই পদক্ষেপ গ্রহণ করেছেন ভারতীয় রেলের নিরাপত্তা বাহিনী অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ এর ডিজি ধর্মেন্দ্র কুমার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিআইএর পরিচালক হিসেবে নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে বুধবারের শুনানির আগেই হোয়াইট হাউস মন্তব্য করেছে, সিআইএর অস্থায়ী পরিচালক জিনা হাসপেল এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। হোয়াইট হাউস মুখপাত্র সারা হাকাবি স্যান্ডার্স সোমবার সাংবাদিকদেরকে বলেন, ওই শুনানির জন্য জিনা হাসপেল 100% প্রস্তুত এবং তিনিই হচ্ছেন সিআইএর পরবর্তী নেতা। 61 বছর বয়সী দক্ষ কর্মকর্তা হাসপেল এর আগে সন্ত্রাসী সন্দেহভাজন জিজ্ঞাসাবাদ নীতিতে কঠোরতা অবলম্বনের সঙ্গে সম্পৃক্ততার কারণে সমালোচনা ওঠে তার বিরুদ্ধে। ওই পদে স্থায়ী নিয়োগের মনোনয়ন প্রত্যাহার করবার প্রস্তাব দেন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপেলকে তার অবস্থানে অনড় থাকতে উৎসাহ দেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে, তবে প্রথম দফা আলোচনার পর বিশেষজ্ঞরা বলছেন দুদেশের বাণিজ্য পার্থক্যের ব্যবধান এতই বড় যে শুল্ক বৃদ্ধি অনিবার্য। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিরা বেইজিংয়ের কাছে দাবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 2020 সাল নাগাদ $200 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে, একই সঙ্গে খুব দ্রুত শুল্ক কমাতে এবং প্রযুক্তি খাতে সরকারি অনুদান হ্রাস করতেও অনুরোধ করা হয়। হাওয়াইতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত চলছে, সেখান থেকে ছড়ানো লাভায় 35টি স্থাপনা পুড়ে গেছে। বাংলাদেশে নানা আয়োজনে পালিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা নাসরিন হুদা বিথির রিপোর্ট।
আজ পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 157তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর এদিনে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, গল্পকার। 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন তিনি। সারা জীবন হৃদয়ের গহীনে লালন করেছেন মানব মুক্তির দর্শন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই দর্শন অন্বেষণ করেছেন। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নানা অনুষ্ঠান মালার আয়োজন করে।
১৫
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকবেন সারা বিশ্বে তার সৃষ্টির মাঝে। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বর্তমান বিশ্বে কৃত্রিম মেধার ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে যে ঝুঁকি উৎপন্ন হচ্ছে তা থেকে রক্ষার উপায় বের করার জন্য এখনই উপযুক্ত সময়, কারণ সমাজ দিন দিন প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে উঠছে এবং তারা চেষ্টা করছেন এ থেকে কিভাবে বাঁচা যায়। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। পশ্চিমবঙ্গের হাইকোর্ট ইমেইলে মনোনয়নপত্র গ্রহণের পক্ষে রায় দিয়েছে। হাইকোর্টের এই রায় ভারতের নির্বাচনী প্রক্রিয়া কি প্রভাব ফেলবে এবং পঞ্চায়েত নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা রয়েছে, সেই মামলার সবশেষ অবস্থা কি তা জানতে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। গৌতম গুপ্ত, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান, হাইকোর্টে পঞ্চায়েতের নির্বাচন নিয়ে যে মামলা রয়েছে তার কি অবস্থা?
মামলা যে এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে মোট কতগুলি হয়েছে তার হিসেব রাখাই মুশকিল, অনায়াসে ডজন খানেক বলে দেওয়া যায়। আজকে দুটি মামলার শুনানি এবং তার রায়ের আশা ছিল। একটি হচ্ছে ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কোনো প্রার্থী তার মনোনয়ন কমিশনে পাঠাতে চান সেটা বৈধ কিনা, আর দ্বিতীয় হচ্ছে যথেষ্ট নিরাপত্তা না থাকলে কোনো নির্বাচন সম্ভব নয়, সেই নিরাপত্তার ব্যাপারে যা ব্যবস্থা হয়েছে তা নিয়ে কমিশন কি সন্তুষ্ট। প্রথম মামলাটা রায় হয়েছে, এটা একটা ঐতিহাসিক রায় বলা যায়। এই প্রথম ইলেকশন কমিশনের নথিতে এরকম কোনো ব্যবস্থা না থাকলেও এই অবস্থায় এবং পরিবর্তিত যা ব্যবস্থা হয়েছে যান্ত্রিক পদ্ধতির, তাতে হাইকোর্ট বলে দিয়েছে, এটা ছিল বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশনাল বেঞ্চ, যে হ্যাঁ প্রয়োজনে ইমেলের মাধ্যমে কোনো প্রার্থী তার মনোনয়ন জমা দিতেই পারেন, কেননা এবার যে পরিপ্রেক্ষিতে এই ধরনের মনোনয়নের কথা উঠেছিল তা হচ্ছে অভিযোগ ছিল যে প্রার্থীরা বিরোধীদের আক্রমণের ভয়ে মনোনয়ন জমা করার কেন্দ্রেই যেতে পারছিলেন না, এবং বিচারপতিও এটা অনুমতি দিয়ে শেষে যেটা বললেন যে এই যদি হয় তাহলে মারদাঙ্গাও কমে যাবে, প্রার্থীরা মারামারি করে নিহত হচ্ছে সেই ঘটনাও অনেক কমে যাবে, কাজে এবার থেকে এটা বৈধ হয়ে গেল। তা তো হলো, কিন্তু নির্বাচনে যথেষ্ট নিরাপত্তা কি আছে? সেই মামলার শুনানি আজকে 5.5 ঘন্টা ধরে হওয়ার পরও সন্ধ্যে 6:30 নাগাদ প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ডিভিশনাল বেঞ্চ বলল এই মামলা কালকে ছুটি, পরশু তারা আবার শুনবেন এবং শুনে সেই দিনই সম্ভবত রায় দিয়ে দেবেন। এখন তার আগে এই যে নিরাপত্তার প্রশ্নটা, রাজ্য সরকার তারা নিরাপত্তার যা আয়োজনের কথা বলেছে তাতে কথায় বার্তায় মনে হচ্ছে কমিশন খুব নিশ্চিন্ত বোধ করছে না। গত বছর প্রধানত নির্বাচন কমিশনের আগ্রহে কেন্দ্রীয় পুলিশ এসেছিল 60-70 হাজার, ভোট হয়েছিল 5 দফায়, কাজেই বুঝে যাচ্ছে যে এবার যেমন একদিনেই এক পর্বেই নির্বাচন হয়ে যাবে তাতে যা পুলিশ আছে সব একদিনেই তাদের ভাগ করে দিতে হবে, আর গতবার যেহেতু 5 দফায় হয়েছিল কাজে এবার যা পুলিশ তার 5 গুণ সুবিধে হয়েছিল নিরাপত্তার আয়োজন করতে।
প্রধান নির্বাচন কমিশনকে হুমকি দেওয়া হয়েছে, সেই বিষয়টিতে আপনি কি জানেন?
না, সেই বিষয়ে গতকালই তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছে এই কথা ঠিক না, কোনো দলেরই কেউ তাকে হুমকি দেয়নি এবং হুমকি দিলে সেটা উনি চুপচাপ হজম করে নিতেন না, কাজে ওই বিষয়টি এখন আর আলোচ্য নয়।
আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচন কমিশন বোধহয় ততটা বেশি সন্তুষ্ট না নিরাপত্তার ব্যবস্থায়,
এগুলো ওই মন্তব্য-টন্তব্যের সূত্রে যেটা মনে ইমপ্রেশন,
সেক্ষেত্রে ক্ষমতাসীন দল ছাড়া অন্য দলগুলোর কি অভিমত, তারা কি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বলে মনে করছে?
না দেখুন, খোদ মুখ্যমন্ত্রী যিনি তার তৃণমূল কংগ্রেস দলের প্রধানও, তিনি বলেছেন তাদের দলে 7-8 জন খুন হয়ে গেছে। খোদ শাসক দলেরই যদি এতজন খুন হয়ে গিয়ে থাকে, অন্যান্য দলের ক্ষেত্রে যে খুনোখুনির অবস্থাটা আরো করুণ সে তো বলাই বাহুল্য। কাজে এবার দেখা যাচ্ছে যে অতীতে সিপিএম এর বেশ তারা বলশালী ছিল, তারা প্রয়োজনে মারামারি করতে পারত। কিন্তু এবার দেখা যাচ্ছে বিজেপি প্রবল ভাবে এগিয়ে এসছে, তাদের বাহুবল যথেষ্ট। আর তৃণমূল কংগ্রেস শাসক দল, যে যখন শাসক দল থাকে তাদের তো বাহুবল বেশি থাকে। কিন্তু এবার যেটা বোঝা যাচ্ছে, বিজেপি ভোট এবং সদস্যের সংখ্যা যাই হোক, তারা অন্তত এই যে তৃণমূল কংগ্রেসের একতরফা রাজনীতি চলছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে এবং প্রয়োজনে তারা অস্ত্র ব্যবহার করছে। কাজেই ক্রমশ ভোট যে আরো হিংসাত্মক হয়ে উঠবে আশঙ্কাটা তেমনই।
আপনি যেমনটা বলছিলেন যে হাইকোর্টে আরেক দফা শুনানির পরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রায় আসবে, সেক্ষেত্রে কি আপনি কিছুটা অনুমান করতে পারছেন যে কি ধরনের রায় আসতে পারে? এবং সেই রায়
খুব কঠিন, কেননা এটা তো সত্যি যে ভোট তাহলে আরো পিছিয়ে যাবে এবং ভোট পিছিয়ে যাওয়ার তাৎপর্য অনেক, কেননা তারে কবে ভোট হবে, রমজান মাসের জন্য যে রমজান শুরু হওয়ার আগে ভোট মেটানোর একটা ভাবনা ছিল, তাহলে সে ভাবনাটা থাকবে না। তাহলে কি রমজান মাস শেষ করে ভোট গ্রহণ করা হবে? ততদিনে আবার যেমন জুন মাসের 7-10 তারিখে বর্ষা নেমে যায়। কাজেই সব মিলিয়ে এটা অনেক জটিল এবং বড় প্রশ্ন। কাজেই কমিশন দিন বদলের প্রশ্নে তারা এই ব্যাপারগুলো ভেবে দেখতে পারে, কাজেই কিছু অনুমান না করাই ভালো।
সেক্ষেত্রে কি আসলে নির্বাচনের দিন পিছিয়ে যাবার শঙ্কা রয়েছে?
হ্যাঁ, খুবই, সেটা খুবই রয়েছে। কেননা আপনি দেখুন, প্রথমত মনোনয়ন জমা হবে, মনোনয়নের বৈধতা বিচার করবে কমিশন, তারপরে এই বৈধ মনোনয়ন থেকে কেউ কেউ যদি পিছিয়ে আসতে চান, উইথড্র করতে চান, তাকে সেই সুযোগ দিতে হবে। এই সব করে মোট কে 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 ভোটে দাঁড়াচ্ছে সেইটা স্থির হবে। এরপর সমস্ত প্রার্থীদের ব্যালট পেপারে তাদের নাম জমা করে তাদের ছাপতে হবে, সেটাও একটা কম বড় ব্যাপার নয়, এবং এটা একেবারে নির্ভুল হওয়া দরকার। কাজেই এটা খুব কঠিন কাজ। এটা 14 তারিখে যে ভোট হবার কথা ছিল সেটা একেবারে অসম্ভবই ধরে নেওয়া যেতে পারে।
আপনি বলছিলেন যে ইমেইলে এখন মনোনয়ন পত্র গ্রহণ করার রায় এসেছে,
ভারতবর্ষেই প্রথম হলো,
এটার কি ধরনের তাৎপর্য আপনি দেখছেন গোটা ভারতের নির্বাচনী প্রক্রিয়ায়, এর কি প্রভাব পড়ছে?
এটা তো, এই রায় তো একটা নজির হয়ে গেল, কেননা আইনের বইতে এটা লেখা নেই। কেননা আইনের বই যখন লেখা হয়েছে তখন ইমেল, হোয়াটসঅ্যাপ এইগুলোর ধারণাই ছিল না, এইগুলো তো গত 10-15 বছরের বিষয়। কাজেই এইভাবে যদি হয় তাহলে অন্তত মনোনয়ন জমা দেওয়া নিয়ে এই দাঙ্গা হাঙ্গামা, এই ওকে বাধা দিচ্ছে, মনোনয়ন জমা দিতেই দেবে না, এই ধরনের অপ্রীতিকর ব্যাপারগুলো আর ঘটবে না বলে এখন ধরে নেওয়া যায়। কিন্তু তার মানে যে ভোটগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে তা নয়। তারপরে প্রচার নিয়ে, তারপরে মনোনয়ন প্রত্যাহার করার জন্য জবরদস্তি, এই সমস্ত থাকবে, তবে কিছুটা হয়তো কমবে, এটা ধরা যেতে পারে।
পশ্চিমবঙ্গের হাইকোর্টের এই রায় কি ভারতের অন্যান্য রাজ্যগুলোর জন্য কোনোভাবে
প্রযোজ্য? একটা হাইকোর্টের রায় তো এটা প্রযোজ্য, যদি না সেখানকার কমিশনগুলো অন্য কোনো কিছু নিয়মকানুন উপর নির্ভর করতে চায়।
এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক সহিংসতা অনেক বেশি মাত্রায় হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার সবশেষ অবস্থা কি?
তৃণমূলের তো ওই 7-8 জন মারা গিয়েছে, স্বয়ং দলনেত্রী বলেছেন, আর অন্যান্য দলগুলোর কত ঠিক ওইভাবে একটা সম্পূর্ণভাবে সংখ্যা পাওয়া যায়নি, কিন্তু ওই তৃণমূলের যতজন মারা গিয়েছেন বিরোধী দলগুলোরও তার চেয়ে কিছু বেশি ছাড়া কম নয়।
আগের দফার পঞ্চায়েত নির্বাচন তো বেশ সুষ্ঠুভাবে হয়েছিল, এবারের পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত সহিংসতা, এত সমস্যা কেন হচ্ছে?
এই যে 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয়, এবারের চেয়ে ওবার বেশি হিংসা, তারপরের বার আরো হিংসা, এই হিংসার ব্যবহারটা রাজনীতিতে অনেক বেশি ছড়িয়ে পড়ছে। গতবার যিনি রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন, একজন IAS অফিসার মীরা পাণ্ডে, তিনি অত্যন্ত কড়া ধাতের মানুষ, অফিসার ছিলেন, তিনি একেবারে নিরপেক্ষভাবে কোনো হিংসার সুযোগ না দিয়েই নির্বাচন করাতে চেয়েছিলেন। যখন দেখা গেল রাজ্য সরকার যথেষ্ট, তার মতে যতটা সংখ্যা হলে যথেষ্ট হয়, ততটা বাহিনী দেবে না, প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করলেন, তারপর শাসক দল গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও মামলা হলো, সেখানে মীরা পাণ্ডে যিনি কমিশনার, তিনি যেভাবে ভোট করাতে চাইছিলেন তাতেই শিলমোহর পড়লো। এবং এইভাবে করে যেমন দু একটি কথা বললাম, 5 দফায় হয়েছিল এবং 70-80 হাজার কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার তো বাহিনী একবারে হাস্যকর, তারা হোমগার্ডদেরও সশস্ত্র পুলিশ বলে ধরছে, মানে রাজ্য সরকার আর কি, কিংবা যারা বনরক্ষী তাদেরও এই সশস্ত্র রক্ষী হিসেবে ধরা হচ্ছে, সিভিক ভলান্টিয়ার তাদেরও ধরা হচ্ছে, এগুলো একবারে হাস্যকর ব্যাপার আর কি। তাতে অনেক রাজনৈতিক দলের মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নির্ঝঞ্ঝাটে কোনো হিংসা ছাড়া ভোট করানোর ব্যাপারে খুব সিরিয়াস নয়, তারা হয়তোবা তাদের নিজেদের সুবিধাটাই দেখছে।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
গত বছর ম্যানচেস্টার এরেনাতে গুলিবর্ষণের ঘটনায় বেঁচে যাওয়া এমেলিয়া থমসন উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিতব্য ব্রিটেনের প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতে দাওয়াত পেয়েছেন। তিনি বলেন, প্রথমে তিনি মনে করেছেন কেউ তার সাথে মজা করছেন, কিন্তু পরে বুঝতে পেরেছেন তার নামে দাওয়াতটি আসলেই রাজপ্রাসাদ থেকে এসেছে। ভয়েস অফ আমেরিকার মারিয়ামা দিয়ালের প্রতিবেদনে তিনি যা লিখেছেন, ব্রিটেনের রাজকীয় বিয়ের দাওয়াতের কার্ড ছাপানো হয়ে গেছে, দাওয়াতও দেয়া হয়ে গেছে। গত বছরে ভয়ঙ্কর আত্মঘাতী হামলায় বেঁচে যাওয়া একটি মেয়ে দাওয়াত পেয়েছে এই রাজকীয় বিয়েতে। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি বুঝে পাচ্ছিলাম না কি বলবো। প্রথমে 12 বছর বয়সী এমেলিয়া মনে করেছিল এটা নিছক রসিকতা।
I was just like, is someone messing with me? But then like, as we got into further detail, we was like, this is genuine.
আমি মনে করেছি আমাদের সাথে কেউ রসিকতা করছে, কিন্তু ভালো করে দাওয়াতনামা পড়ে বুঝতে পারলাম এটা আসলেই সেই রাজকীয় বিয়ের দাওয়াত। এমেলিয়ার মা লিসা নিউটন অনেক মাস আগে থেকে পরিকল্পনা করে রেখেছেন।
I nominated Amelia a few months ago with my sister and then got an email on Thursday night and it was quite late and I was absolutely, I just couldn't believe it. I then gave Amelia the phone. She had no idea up until that point.
আমি এমেলিয়াকে মনোনীত করেছি কয়েক মাস আগে আমার বোনকে সঙ্গে নিয়ে, এবং তারপর আমি ইমেল পাই। বৃহস্পতিবার রাতে আমি এই ইমেলটি পাই এবং বিশ্বাস করতে পারছিলাম না। আমি তারপর ফোন এমেলিয়াকে দেই এবং এই ফোনের আগ পর্যন্ত ওর কোনো ধারণাই ছিল না এই দাওয়াত সম্পর্কে। এই বিয়ে নিয়ে উত্তেজনার সূত্রপাত হয় যখন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল নভেম্বর মাসে কেনজিংটন প্যালেসের সাঙ্কন গার্ডেনে গণমাধ্যমের সামনে বাগদানের আংটি দেখান। এমেলিয়ার মা লিসা বলেন, ম্যানচেস্টারের ঘটনার পর থেকে তার মেয়ের জন্য সময়টা খুব খারাপ যাচ্ছিল। ও অনেক দুঃসময়ের মধ্যে দিয়ে কাটিয়েছে এই কয়েকটা মাস। ওই দুর্ঘটনার পর থেকে ওর সময়গুলো ছিল অনেক কষ্টের। গত মে মাসে দেশ শ্রদ্ধা নিবেদন করেছে যারা ম্যানচেস্টার অ্যারেনাতে আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন। ওই ঘটনায় 22 জন প্রাণ হারান এবং অসংখ্য মানুষ আহত হন। এক বছর পর এমেলিয়া প্রিন্স অ্যান্ড প্রিন্সেস অফ উইন্ডসরের ঐতিহাসিক রাজকীয় বিয়ের দাওয়াত পেয়ে ওই ঘটনার দুঃসহ স্মৃতি কিছুটা হলেও ভুলে যাবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বছর ঘুরে আবার এসেছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে লিখেছিলেন রবীন্দ্রনাথ। আমরা বোধ করি এখন তাঁর কবিতা গান আরও বেশি করেই পড়ছি বলে মনে হচ্ছে। 150 বছরের বেশি সময় আগে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যার জন্ম, তাঁর গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, দর্শন, ছবি, সর্বোপরি জীবনচর্যা এখনও আমাদের চিন্তার জগৎকে আলোড়িত করে। এসব বিষয় নিয়ে বাংলাদেশের সুপরিচিত তরুণ শিল্পী স্বপ্নীল সজীবের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন গহনদারে বারে বারে কান পেতে রই।
আমি কান পেতে রই আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে বারে। কান পেতে সারা জীবন মানুষের কথা শুনেছেন যে কবি, যে শিক্ষক, যে দার্শনিক, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা শুনছিলেন বাংলাদেশের সুপরিচিত শিল্পী স্বপ্নীল সজীবের কণ্ঠে রবীন্দ্রনাথের সেই গানটি। স্বপ্নীল আজকে আমাদের সাথে আছেন রবীন্দ্রনাথের এই জন্মদিনে, আপনাকে স্বাগত জানাচ্ছি সজীব।
আপনাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আপনি তরুণ প্রজন্মের একটা ভীষণ তরতাজা কণ্ঠস্বর। রবীন্দ্রনাথ আপনার কাছে কিভাবে আবেদন তৈরি করেন? রবীন্দ্রনাথ তো আজকে থেকে 150 বছরের বেশি হয়ে গেছে তার জন্ম হয়েছিল, আপনার কাছে এখনো তিনি প্রাসঙ্গিক কিভাবে?
আসলে সত্যি করে বলতে একেবারেই এটা আমার জীবনের সাথে যেটা হয়েছিল, শুরুতে আমি তো সব ধরনের গানই, একটা শিশু বা একটা বাচ্চা শিখতে থাকে, আমিও তেমন সব ধরনের গানই গাইতাম। আমি 2 বার জাতীয় পুরস্কার পেয়েছি লোকসঙ্গীতে। তো হঠাৎ করে রবীন্দ্রনাথের গানের একটি প্রতিযোগিতা আসলো, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা। তো সেখানে আমার মনে হলো আমি নাম লিখাবো, তো নাম লিখাবো, কিন্তু ওখানকার নিয়ম এবং একটা গান গাইলেই সেখানে হয় না, সেখানে অনেকগুলো নিয়ম আছে, 5টি গান গাইতে হয়, কবিতা আবৃত্তি করতে হয়, গানের প্রাসঙ্গিকতা জানতে হয়। তো আমি অনেক কষ্টে 5টি গান শিখেই সেই প্রতিযোগিতায় নাম লিখাই। একেবারেই শুরু থেকে শেষ অবধি আমি প্রতিযোগিতাটাতে প্রথম মান পেয়ে শ্রেষ্ঠ মান অর্জন করি। তখন আমার না একটা অন্যরকম মানে অনুভূতি কাজ করলো যে না, এই কঠিন গানটি তো আমি গাইতে পারি, আমার গলায় তো যাচ্ছে। তো এই চ্যালেঞ্জ থেকেই প্রথমে আমার রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে আসেন। তারপরে যখন আস্তে আস্তে তার গান শিখতে থাকি, তার গানের বাণী তো আছেই, সুরটাও আমাকে ভীষণ আকৃষ্ট করতে থাকে। খুব সহজ সুর শুনতে লাগে, কিন্তু গানটি কিন্তু এত সহজ না। গাইতে গেলে দেখা যায় অন্যান্য অনেক গানের থেকে এই গানটি গাইতে আমার বেশি আমাকে চর্চা করতে হচ্ছে। তো এভাবেই আস্তে আস্তে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যেন গিয়ে আমার পরিবারের একজন হয়ে যায়, আমার আত্মার একজন হয়ে যায়।
আজকের পৃথিবী, আজকের পৃথিবীতে যে সমাজ, যে ভাষা, যে রাজনীতি, যে অর্থনীতি, সেই জায়গায় রবীন্দ্রনাথের ভূমিকাটি কি?
এই যে যখন দেশে বিদেশে হানাহানি দেখি, মানুষে মানুষে সংঘাত দেখি, তখন মনে হয় যে রবীন্দ্রনাথের বাণী আমাদেরকে পথ দেখাতে পারেন। এই এই ব্যাপারগুলোই, যে রাজনৈতিক কোলাহল যখন তৈরি হয় তখন মনে হয় যে যদি তো ডাক শুনে কে না আসা একলা চলরে, এই একলা চলাটা উনি সবাইকে নিয়ে চলতে বলছেন, তখন মনে হয়। যখন আমি এই যে সমাজের আনন্দটাও হয় সবসময়, যে দুঃখের সময় তার কথা বা সংগ্রামের সময় মনে পড়ে তা কিন্তু নয়, এই যে ঋতু বদল হয়, যখন বর্ষা থেকে আমরা শরতে যাই, শরৎ থেকে হেমন্ত, হেমন্ত থেকে বসন্তে যাই, তখন তার গানে গানে আমরা নতুন নতুন ঋতুকে আহ্বান করি। এরকম ভাবে প্রতিটি কর্মেই কিন্তু তিনি আমাদের মানে আমাদের সাথে মিলে মিশে আছেন এবং আমাদেরকে সঠিকভাবে পথ দেখাচ্ছেন।
রবীন্দ্রনাথের একটা গান একটুখানি বাজাতে চাই, যে গানটি আমি যখন প্রথম শুনেছিলাম আমাকে চমকে দিয়েছিল গানটি। কারণ আপনি একটু আগে যে কথাটি বলছিলেন যে আজকের যে অশান্ত পৃথিবী, সেই অশান্ত পৃথিবীতে এমন বাণী যিনি লিখে গেছেন, যে বাণীর খুব প্রয়োজন আজকে, তার একটি গানের অংশবিশেষ আমরা একটু শুনি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।
আজি নব রবি কিরণ সব আনন্দে যাগো হাজি।
এই যে গানটি আমরা শুনলাম, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, যে নির্মল জীবনের কথা রবীন্দ্রনাথ বলে গেছেন। তিনি বলছেন, উচ্ছারিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে। এই যে শান্তির কথা বলছেন রবীন্দ্রনাথ, সেই শান্তির কথাই তো আমরা বলছি, তাই নয় কি?
সত্যি সত্যি সেই শান্তি। দেখুন, 150 বছর আগেও যে শান্তির কথা বলেছিলেন, সেই শান্তির শান্তির কিন্তু এখনো আমরা সেই শান্তি চাই। কোথাও যেন গিয়ে মনে হয় যে না, এই বাণীগুলোই আমাকে আমাদেরকে হয়তো বা শান্তির পথ দেখাবে। যখন আপনি গানটি দিলেন, আমি একেবারেই সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছিলাম, যখন আমি এই গানগুলো খুব বেশি শুনতাম শেখার জন্য, এবং মনে হচ্ছিল যে এখন নতুন সূর্য উঠেছে, আমি গানটি শুনছি, সকল কোলাহল দূর হয়ে যাচ্ছে, সকল কলুষ দূর হয়ে যাচ্ছে, একটি নতুন সূর্য আমাদেরকে নতুন সম্ভাবনা দেখাচ্ছে।
আমি যেই কথাটি কল্পনা করেছিলাম এই গানটি শুনে, আপনি সেই একই জিনিস কল্পনা করলেন। এটাই রবীন্দ্রনাথের শক্তি, যে তিনি যেটা মানুষকে ভাবাতে চেয়েছিলেন, তিনি এখনো তার শ্রোতাকে, তার পাঠককে ঠিক সেটাই ভাবাচ্ছেন। আপনিও যেমন সূর্যোদয়ের কথা ভেবেছেন, আমিও ঠিক তেমনি এই গানটা শুনে সূর্যোদয়ের কথা, রবি কিরণের কথা যখন বলছেন, নির্মল জীবনের কথা বলছেন এবং আনন্দে জীবন যাপন করবার কথা বলছেন, তিনি তো মানুষকে দুঃখ কষ্টে বেদনায় নীল হবার কথা বলেননি, তিনি আনন্দে বাঁচার কথা বলেছিলেন। এবং এই যে জীবনকে উদযাপন করা, আজকের এই অশান্ত সময়ে এই কারণেই রবীন্দ্রনাথ আরও বেশি প্রাসঙ্গিক। যত বেশি অশান্ত হবে মানুষের জীবন, ততই মানুষকে বোধহয় রবীন্দ্রনাথের কাছেই ফিরতে হবে, তাই নয় কি?
সত্যি, একেবারেই একেবারেই। এবং আমার মনে হয় যদি রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের দর্শন, রবীন্দ্রনাথের গানগুলোকে আমরা অনুধাবন করতে পারি, আমাদের অনেক অনেক কিছু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, আমরা অনেক কিছু আমাদের জন্য সহজ হয়ে যেতে পারে, আমাদের জীবন সত্যিই নির্মল হবে, আমাদের জীবন সত্যিই আনন্দের হবে।
একটা প্রশ্ন মনে জাগে, সেটি হচ্ছে যে আসলেই কি মানুষ রবীন্দ্রনাথের গান আরো বেশি শুনছে এখন?
বাংলাদেশ, কলকাতা দুই জায়গাতেই যাওয়ার আমার সুযোগ হয়, সব জায়গাতেই মানে বাংলাদেশের তুলনায় ওখানে বেশি রবীন্দ্রনাথের গানই পুজোতে বলেন বা কোনো ফেস্টিভ্যালে, ওই অ্যালবামগুলোই মানে সব থেকে বেশি বিক্রি হয়। তার মানে কি এটা মিন করে না যে রবীন্দ্রনাথের গানের চাহিদা এখনো আছে? আর এখন যেহেতু আমরা পুরোটাই ইউটিউব ভিত্তিক হয়ে যাচ্ছে, দেখছি নতুন ছেলেমেয়েরা বা নতুন নতুন করে রবীন্দ্রনাথের গানকে আমাদের সামনে পৌঁছে দিচ্ছে, আমার কিন্তু মনে হয় যে রবীন্দ্রনাথের গানের শোনার যে আকাঙ্ক্ষা দর্শকদের, সেটা কিন্তু পুরনো প্রজন্মের সাথে সাথে নতুন প্রজন্মেরও অনেকটা বেড়ে গেছে। কারণ এখন অনেক সহজেই আমরা গানগুলোকে পেয়ে যাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, তো আমাদের কোথাও গিয়ে যেন এই গানগুলোর কাছে ফিরে যাওয়ার একটি আকাঙ্ক্ষাও তৈরি হচ্ছে।
স্বপ্নীল, আপনি ঠিক যেমনটা বলছিলেন যে কলকাতায় আপনি এখন যান, সেখানেও আপনার শ্রোতাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তেমনি দুই বাংলা শিল্পীদের মধ্যে একটা আদান প্রদান হচ্ছে, যেটি অত্যন্ত উৎসাহের কথা। এবং সম্প্রতি ভারতে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী, তার সাথে আপনার যৌথভাবে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, তার একটি গান, সেই গানটি দিয়ে আমরা আজকে আমাদের এই সাক্ষাৎকারের ইতি টানব। কিন্তু তার আগে আপনার কাছ থেকে বিদায় চাইছি এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য।
ভয়েস অফ আমেরিকাকে অনেক ধন্যবাদ এই বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং যার কথা আজকে আমরা বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মদিনের একটাই আমার প্রয়াস থাকবে যে সবাই আমরা শান্তিতে থাকি, আমরা রবীন্দ্রনাথের বাণীকে অনুসরণ করি, তার বাণীকে অনুসরণ করে আমরা শান্তির পথে হাঁটি। অনেক ধন্যবাদ।
শ্রোতা, আমরা আজকে এই সাক্ষাৎকারের শেষে আপনাদের কাছে উপস্থাপন করছি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপ্নীল সজীব এবং ভারতের ইমন চক্রবর্তী, তাদের দুজনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।
তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা,
তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নে পারা,
তুমি কোন কাননে
এবার আমাদের নিয়মিত আয়োজন এভরিডে গ্রামার।
আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, যথারীতি আজ আমরা ইংরেজি ব্যাকরণের একটি বহুল আলোচিত বিষয় নিয়ে আলোচনা করব।
সেই বিষয়টি কি?
আসলে দুটি বিষয় একসঙ্গেই আলোচনা করব আজ, কিন্তু এদের একটির সঙ্গে আরেকটির সম্পর্ক রয়েছে।
দুটি বিষয়? তাও আবার পরস্পর সম্পর্কিত?
হ্যাঁ, একটি হচ্ছে কন্ট্রাকশনস আর অপরটি হচ্ছে অ্যাপোস্ট্রফিস।
হ্যাঁ, অ্যাপোস্ট্রফিসের কথা তো জানি, উল্টো করে কমার ব্যবহার। কিন্তু কন্ট্রাকশনস সেটা তো বুঝলাম না।
আসলে কন্ট্রাকশনস মানে হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, আর ইংলিশ গ্রামারে কোনো শব্দ বা ফ্রেজকে সংক্ষিপ্ত করাটাই হচ্ছে কন্ট্রাকশনস।
এই বিষয়টা কি আরেকটু বুঝিয়ে বলবেন? আমার কেন জানি খুব কনফিউশন হচ্ছে।
হ্যাঁ অবশ্যই, ইংলিশ গ্রামার বিষয়ে সব রকম কনফিউশন দূর করার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান। তবে প্রথমেই শোনা যাক যথারীতি কাভি আর লুসিয়া এই সম্পর্কে কি বলছে।
In today's episode is all about contractions. Contractions are ways to shorten words and phrases. For example, I am can be contracted to I'm.
And you can't talk about contractions without mentioning apostrophes.
Ah, yes. I still can never get those right.
এখানে তাহলে কাভে contractions এর কি সংজ্ঞা দিচ্ছে?
ওই যে আপনি একটু আগে বললেন, কাভিও তো সে কথাই বলল যে contractions হচ্ছে কোনো শব্দ বা ফ্রেজকে সংক্ষিপ্ত করা।
আর কাভে এই contractions-এর একটা এক্সাম্পলও তো দিল।
হ্যাঁ, কাভে বলল যেমন আই এম হয়ে যায় আই এপোস্ট্রফে এম আই এম।
হ্যাঁ, আর তখনই লুসিয়া আমাদের মনে করিয়ে দিল যে অ্যাপোস্ট্রফিস বাদ দিয়ে কন্ট্রাকশনস নিয়ে কথা বলা যায় না।
হ্যাঁ, তাই তো লক্ষ্য করলাম যে সংক্ষিপ্ত ওই ফ্রেজ মানে আই এম, এতে আই এবং এম এর মাঝে অ্যাপোস্ট্রফি বসেছে।
আর একটা মজার কথা কি জানো?
কি?
লুসিয়া যখন বলল অ্যান্ড ইউ ক্যান্ট টক অ্যাবাউট কন্ট্রাকশনস উইদাউট মেনশনিং অ্যাপোস্ট্রফি, তখন কি লক্ষ্য করলে?
হ্যাঁ, সেটাও লক্ষ্য করেছি। লুসিয়া যখন বলল ক্যান্ট, তখন তো মনে হচ্ছে এটা ক্যান নট এর কন্ট্রাকশন, এবং সে ক্যান এবং টি এর মাঝখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করল।
বাহ, বোঝা যাচ্ছে সাবরিনা তুমি এই বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছ। এবার এসো শোনা যাক অ্যাপোস্ট্রফি সম্পর্কে লুসিয়া কি বলছে।
An apostrophe is a punctuation mark. One use of the apostrophe is to make contractions.
এখানে লক্ষ্য করো, লুসিয়া বলছে যে অ্যাপোস্ট্রফি হচ্ছে এক ধরনের পাংচুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্ন। এই অ্যাপোস্ট্রফির একটা ব্যবহার হচ্ছে কন্ট্রাকশন করা।
তার মানে কন্ট্রাকশনের সময় সেটি শব্দ বা ফ্রেজের মাঝখানে বসানো হয়। তবে এখানে আমার একটা প্রশ্ন ছিল।
হ্যাঁ, কি প্রশ্ন বলো সাবরিনা।
ওই যে লুসিয়া বলল অ্যাপোস্ট্রফি এর একটা ব্যবহার হচ্ছে সংক্ষিপ্ত করা, তার মানে কি অ্যাপোস্ট্রফি এর আরো অন্য কোনো ব্যবহার আছে?
বাহ, খুব চমৎকার প্রশ্ন করেছো তুমি। আসলে অ্যাপোস্ট্রফির আরো একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে এটি সাধারণত পজিটিভ নাউনের সঙ্গে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝাতে ব্যবহার করা হয়।
যেমন?
যেমন ধরো যদি বলি সাবরিনাস গ্রামার বুক, জনস বাইসাইকেল, কিংবা এলিজাবেথস সেরেমোনিয়াল ড্রেস।
হ্যাঁ, এরকম বাক্য তো আমরা শিখেছি।
তবে আজ আমরা অবশ্য মূলত বাক্যের কন্ট্রাকশনের সময় অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়েই কথা বলবো। শোনা যাক তাহলে এ নিয়ে আরো কিছু কথা।
Most contractions are a combination of a pronoun and a verb. The apostrophe replaces the letter or letters that have been dropped.
লক্ষ্য করো সাবরিনা, এখানে কাভে বলছে যে বেশিরভাগ কন্ট্রাকশনস হচ্ছে প্রোনাউন এবং ভার্ব এ দুটোকে মিলিয়ে। আরও একটা কথা বলছে যে অক্ষর বা যেসব অক্ষর এখানে উচ্চ রয়েছে তার জায়গাতেই অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে কতগুলো উদাহরণ দাও তো।
হ্যাঁ, উদাহরণগুলো হচ্ছে ডু নট, ডোন্ট, ক্যান নট, কান্ট, ইট ইজ, ইটস, She is, she is, let us, let's, she will, she'll, they are, they're.
এবার শোনো contraction সম্পর্কে লুসিয়ার আরো কিছু কথা।
Contractions are difficult. Even native speakers confuse contracted pronouns with possessive pronouns. For example, the contraction it's, it is, sounds exactly like the possessive pronoun its.
The same confusion applies to the following words.
এখানে তো লুসি আমাদের পরিষ্কার মনে করিয়ে দিচ্ছে যে কন্ট্রাকশনস একটু কঠিন ব্যাপার। এমনকি ইংরেজি যাদের মাতৃভাষা তারাও কন্ট্রাক্টেড প্রোনাউন্সের সঙ্গে পসেসিভ প্রোনাউনকে অনেক সময় গুলিয়ে ফেলে।
হ্যাঁ, আর এই প্রসঙ্গে লুসিয়া আমাদের বলল যে কন্ট্রাক্টেড প্রোনাউন ইটস মানে ইট ইজ এর মতোই শোনায় পসেসিভ প্রোনাউন ইটস।
আর কাভে আরও কিছু শব্দ তুলে ধরেছে যেখানে এ ধরনের কনফিউশন রয়েছে, যেমন দে আর এর কন্ট্রাকশন অর্থাৎ দেয়ার, তার মানে হচ্ছে তারা আছে, এবং পসেসিভ প্রোনাউন দেয়ার মানে টি এইচ ই আই আর মানে তাদের। তো এ দুটোর মধ্যে তো কনফিউশন হবারই কথা।
হ্যাঁ, কিংবা কে অর্থে হুজ মানে হু ইজ কে অর্থে এবং কার অর্থে হুজ।
হ্যাঁ, তাহলে তো মনে হচ্ছে বেশ ঝামেলাই আছে।
তা আছে বইকি, আর সেজন্যই লুসিয়া আমাদের বলছে
If you are unsure about using a contraction, you can just skip it.
In fact, we don't use contractions in formal writing.
What about speaking?
Contractions in conversation are fine. Most native speakers can't help using them. We use contractions all the time, even on the show.
That's good to know.
হ্যাঁ, লুসিয়া বলছে যে কন্ট্রাকশনস ব্যবহার সম্পর্কে আমরা সঠিক ব্যাপারটা যদি না জানি তাহলে সেটা বাদ দেওয়াই দরকার।
আর কাভে আমাদের মনে করিয়ে দিল আরেকটি কথা, যে আমরা আনুষ্ঠানিক কোনো লেখায় কন্ট্রাকশনস ব্যবহার করি না।
তবে কথা বলার সময় কন্ট্রাকশনস ব্যবহার করা যেতেই পারে, মানে সংক্ষেপে বলা যেতে পারে। আর বিশেষত যাদের মাতৃভাষা ইংরেজি তারা তো সবসময় সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশনস ব্যবহার করে থাকেন।
হ্যাঁ, অনুষ্ঠানের শেষে আরেকটি কন্ট্রাকশন ব্যবহার করল লুসিয়া।
হ্যাঁ, লুসিয়া বলল দ্যাটস গুড টু নো,
মানে এটা জেনে ভালোই হলো। আমাদেরও এই কন্ট্রাকশনস এবং অ্যাপোস্ট্রফিজের ব্যবহার সম্পর্কে জেনে খুব ভালো লাগলো। কিন্তু এখন তো আমাদের উঠতে হবে। যাবার আগে জানিয়ে রাখি, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের আজকের সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে VOA 60, 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে VOA বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার নেতাদের স্বাগত জানান। প্রেসিডেন্ট জানান যে এই তিনটি বল্টিক দেশ তাদের 100তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন করছে এবছরই। বহু দশকের সোভিয়েত দখলদারিত্বের মাঝেও যুক্তরাষ্ট্র এই তিনটি দেশের সার্বভৌমত্বের প্রতি স্বীকৃতি দিয়ে গেছে। US Baltic Centennial Summit বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা আমাদের দেশগুলির মধ্যে 100 বছরের অংশীদারিত্বের সূচনা করছি, যা আবারও স্বাধীন সার্বভৌম এবং আইনের শাসনের প্রতি আমাদের মিলিত প্রতিশ্রুতি ব্যক্ত করছে। এতে অন্তর্ভুক্ত থাকছে প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা। যুক্তরাষ্ট্র বিশেষত বড় ধরনের ক্যালিবার অ্যামিনেশন সংগ্রহে প্রায় 100 মিলিয়ন এবং $70 মিলিয়ন প্রশিক্ষণ বাবদ দেবে এবং এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ার নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি হাতে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জ্বালানি পরিকাঠামোতেও তিনটি দেশের ঝুঁকির কথা উল্লেখ করেন। সেই লক্ষ্যে বৈরী সাইবার আক্রমণ প্রতিরোধ, শনাক্তকরণ এবং তা থেকে মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিশেষজ্ঞ সহায়তা দিতে আগ্রহী রয়েছে। যুক্তরাষ্ট্র এছাড়াও বাল্টিক এবং ইউরোপীয় বিদ্যুৎ গ্রিড সহ জ্বালানি বিকেন্দ্রীকরণ প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করবে। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়ায় যারা স্বাধীনতা এবং গণতন্ত্রকে খর্ব করার প্রয়াস চালাবে তাদের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থা স্বরূপ যুক্তরাষ্ট্র স্বাধীন সংবাদ মাধ্যম, পাবলিক সার্ভিস ব্রডকাস্টার এবং এই অঞ্চলের মাধ্যমের ক্ষমতা বাড়াতে $30 লক্ষ সহায়তা প্রদান করবে। এই বাল্টিক রাষ্ট্রগুলি শক্তিশালী নেটো মিত্রদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের অংশীদার হিসেবে থাকবে, যারা প্রতিরক্ষা খরচে মোট জাতীয় উৎপাদনের 2% বিনিয়োগ করতে সম্মত হয়েছে। এছাড়াও রাষ্ট্রগুলি আইসিসদের পরাস্ত করার বিশ্বময় গ্লোবাল কোয়ালিশনে এবং আফগানিস্তানে নেটো পরিচালিত রেজলিউট মিশনে যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে কাজ করবে। নেটো মিত্রদের যৌথ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সদাই অটুট থাকবে। যুক্তরাষ্ট্র সরকার বিগত 100 বছরে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া যে সাফল্য অর্জন করেছে তার প্রশংসা করে এবং আগামী বছরগুলিতে নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে মজবুত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে যাবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ইউরোপিয়ান কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলে ওই চুক্তির ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ইরান চুক্তি বিষয়ে তাঁর সিদ্ধান্ত দিচ্ছেন। সম্প্রতি ইউরোপিয়ান কূটনীতিকরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেন সরে না যায় সে ব্যাপারে দিনদরবার করছেন। ইরান বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার খানিক আগেই প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির, যিনি 2015 সালে ইরান পারমাণবিক চুক্তির অন্যতম প্রধান একজন ছিলেন। ইরান ও 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ওই চুক্তি করেন যাতে ইরান সম্মত হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে, আর বিনিময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে বলেন, কেরি, আপনি ওই চুক্তি করে দেশের ক্ষতি করেছেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন এজেন্সি যদিও 10 বার বলেছে ইরান চুক্তির সকল শর্ত মানা হচ্ছে, ইউরোপিয়ান কমিশনও বলছে চুক্তি ঠিকমতোই মানা হচ্ছে, ট্রাম্প প্রশাসন বলছে ওই চুক্তিতে অনেক খুঁত রয়েছে, এতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সিরিয়ায় ইরানের সেনা সহায়তা দেওয়া কিংবা অথবা ইয়েমেন বা মধ্যপ্রাচ্যের অন্যত্র ইরানের সেনা সহায়তা বা উস্কানি বন্ধের কোনো শর্ত নেই। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ টেলিফোনে কথা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উত্তর কোরিয়া এবং বাণিজ্য বিষয় প্রাধান্য পাচ্ছে এই আলোচনায়। টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, প্রাথমিক আলোচনা হচ্ছে বাণিজ্য নিয়ে এবং এর সঙ্গে উত্তর কোরিয়া সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় যুক্ত হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী সোম ও মঙ্গলবার ডালিয়ান শহরের নর্থ ইস্টার্ন চাইনিজ পোর্টে শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাৎ হয় এবং তারপরই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের শিডিউল ঠিক হয়। 4 জন নারীর অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান। ডেমোক্রেট স্নাইডারম্যান 2010 সাল থেকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ছিলেন। নিউ ইয়র্কের ম্যাগাজিনে সোমবার একটি নিবন্ধ ছাপা হয় যাতে 4 নারী স্নাইডারম্যানের বিরুদ্ধে তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রেম নিবেদন এবং সে সময় শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন। স্নাইডারম্যান ওইসব অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কারোর সঙ্গে এ ধরনের আচরণ করেননি, তবে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এ ধরনের অভিযোগ তাকে ওই পদে থেকে ঠিকমতো দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারে। যৌন হয়রানির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যে মিটু আন্দোলন হচ্ছে স্নাইডারম্যান তার একজন কড়া সমর্থক। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিরোধী দলীয় নেতা নিকোল প্যাশিনিয়ান। সংসদে 59-42 ভোটে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সাবেক প্রেসিডেন্ট সার্জ সার্গিয়ান প্রধানমন্ত্রী হবার পর তার বিরুদ্ধে সুশাসনের অভাব এবং দুর্নীতির অভিযোগ তুলে কয়েক সপ্তাহ বিক্ষোভের নেতৃত্ব দেন প্যাশিনিয়ান। প্যাশিনিয়ান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হাজার হাজার আর্মেনিয়ান রাজধানীর সেন্ট্রাল স্কোয়ারে জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি গত সপ্তাহে প্যাশিনিয়ানকে প্রধানমন্ত্রী হওয়া ঠেকিয়ে দেন, তার ফলে বাইরে বিক্ষোভ জোরালো হয় এবং এক সপ্তাহের মধ্যেই দলটি সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। তারা বলেন জাতীয় স্বার্থেই তারা তা করেছেন। সিআইএর পরিচালক হিসেবে নিয়োগের জন্য অনুষ্ঠিতব্য বুধবারের শুনানির আগেই হোয়াইট হাউস মন্তব্য করেছে, সিআইএর অস্থায়ী পরিচালক জিনা হ্যাসপেল এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। হোয়াইট হাউস মুখপাত্র সারা হ্যাকাবি স্যান্ডার্স সোমবার সাংবাদিকদেরকে বলেছেন, এই শুনানির জন্য জিনা হ্যাসপেল একশো ভাগ প্রস্তুত এবং তিনি সিআইএর পরবর্তী নেতা হচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। ৬১ বছর বয়সী দক্ষ কর্মকর্তা হাসপেল এর আগে সন্ত্রাসী সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ নীতিতে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং তার সম্পৃক্ততার কারণেই তার সম্পর্কে সমালোচনা উঠায় ওই পদে স্থায়ী নিয়োগের মনোনয়ন প্রত্যাহার করবার প্রস্তাব দিয়েছিলেন তিনি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপেলকে তার অবস্থানে অনর থাকতে উৎসাহ দেন। স্যান্ডার্স জিনা সম্পর্কে আরও বলেন, সিআইএ যেন অকারণ হামলার শিকার না হয় সেটি নিশ্চিত করতে সিআইএকে ঐক্যবদ্ধ এবং কার্যকর রাখতে তিনি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে, তবে প্রথম দফা আলোচনার পর বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের বাণিজ্য পার্থক্যের ব্যবধান এতই বড় যে শুল্ক বৃদ্ধি অনিবার্য। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধিরা বেইজিংয়ের কাছে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সাল নাগাদ ২০০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে হবে, একই সঙ্গে দ্রুত শুল্ক কমাতে এবং প্রযুক্তি খাতে সরকারি অনুদান হ্রাস করতেও আবেদন করা হয়। বর্তমান বিশ্বে কৃত্রিম মেধার ব্যবহার বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এ থেকে যে ঝুঁকি উৎপন্ন হচ্ছে তা থেকে রক্ষার উপায় বের করবার এখনই সময়, কারণ সমাজ দিন দিন প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। প্রতিদিন প্রতিনিয়ত সকল কাজেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। লস এঞ্জেলেসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে কম্পিউটার সফটওয়্যার কোম্পানির চেয়ারম্যান এক প্রধান নির্বাহী কর্মকর্তা T3 সম টাইবেল বলেছেন অবস্থা খানিকটা বিস্ফোরণ উন্মুখ। বিশেষজ্ঞরা ওই সম্মেলনে প্রযুক্তির সুবিধা এবং অসুবিধা, কল্যাণ ও বিপদ নিয়ে আলোচনা করেন। একটি যন্ত্র আরেকটি যন্ত্রের সাহায্য নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা সংগ্রহ করছে, যাচাই করছে, বাছাই করছে, এতে কী লাভ হচ্ছে, কী ক্ষতি হচ্ছে, এসব উঠে আসে ওই আলোচনায়। সাইবেল বলেন এর ফলে আমাদের উদ্বেগের বহু বিষয় রয়েছে, আমাদের সচেতন হতে হবে যন্ত্রের দ্বারা এসব ডেটা সংগ্রহের বিষয়ে। এর অনেক কিছুই শনাক্তযোগ্য ব্যক্তিগত তথ্য, রয়েছে আমাদের অর্থনৈতিক, স্বাস্থ্যগত এবং মানুষের জেনোমিক তথ্য। এসবের কারণে বিশেষজ্ঞদের মত হচ্ছে যন্ত্র ও প্রযুক্তি এবং কৃত্রিম মেধার ব্যবহার একসময় মানুষকে অকেজো করে দেবে। তারা চেষ্টা করছেন এই কৃত্রিম মেধার ক্ষতিকর দিক যত কমিয়ে এনে সমাজকে যতটা সম্ভব সুবিধা দেওয়া যায় তা করতে।
ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনম, ফেসবুক লাইভে ছিলেন সাবরিনা চৌধুরী। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন, ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.